وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد. وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد. وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد. فحسبه جهنم ولبئس المهاد. صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttoday বাংলা। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। আমরা স্বাস্থ্য কথার গত আসরে মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যা, আত্মহত্যা করা বা আত্মহত্যা প্রবণতা নিয়ে বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার তাজুল ইসলামের মূল্যবান আলোচনা শুনেছি। তবে একটু বলে রাখি, বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকের ব্যস্ততার কারণে সিজোফ্রেনিয়ার পর্বগুলো শেষ না করেই মাঝখান দিয়ে মনের অসুখ আত্মহত্যা নিয়ে তিনটি পর্ব প্রচার করতে হচ্ছে আমাদেরকে। আর আজ শুনব এ বিষয়ক আলোচনার দ্বিতীয় পর্ব। তিনি গত আলোচনায় বলেছিলেন, মানুষ মনের সুখে নয়, মনের অসুখে আত্মহত্যা করে। আত্মহত্যা হচ্ছে মনের অসুখ। মনোসামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট থেকে আত্মহত্যা প্রবণতা সৃষ্টি হয়ে থাকে। আত্মহত্যার কারণ হিসেবে তিনি হতাশা, উদ্বেগ, উৎকণ্ঠা, আবেগ, মনোজগতে বড় কোনো ভাঙন ইত্যাদি বিষয় তুলে ধরেন। আত্মহত্যার আরও কারণসহ নারী পুরুষ ভেদে এর তারতম্য বিষয় নিয়ে তিনি আজও কথা বলবেন। তো চলুন আর দেরি না করে বিশিষ্ট এই মনোচিকিৎসকের বক্তব্য শোনা যাক। অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, পৃথিবীতে বহু রোগে মানুষের মৃত্যু হচ্ছে, সেখানে আত্মহত্যাও রয়েছে। তো আত্মহত্যায় কি পরিমাণে মানুষের মৃত্যু হচ্ছে কোনো পরিসংখ্যান যদি জানা থাকে আপনি আমাদের শ্রোতাদের শোনাবেন।
আত্মহত্যার কারণেই মানুষের পৃথিবীতে মৃত্যু বেশি। পৃথিবীতে প্রতি বছর প্রায় 8 লক্ষ লোক আত্মহত্যা করে। বাংলাদেশেও প্রতিদিন প্রায় 28 থেকে 35 জন আত্মহত্যা করে। তার যতজন আত্মহত্যা করে 3 থেকে 4 গুণ বেশি আত্মহত্যার চেষ্টা করে এবং আত্মহত্যার চিন্তা করে, মরতে চায়, মরার ইচ্ছা আছে ভিতরে, কিন্তু বিভিন্ন কারণে, ধর্মীয় কারণে বা অন্যান্য বিবেচনায় তার পরিবার এবং অন্যদের বিবেচনায় আত্মহত্যা করে না এবং আত্মহত্যার চিন্তা করে, এদের সংখ্যা আরো অনেক গুণ বেশি। অতএব এটা কিন্তু অন্য যেকোনো রোগ বা যেমন দুর্ঘটনায় যে মানুষ মৃত্যু হয়, হার্ট অ্যাটাকে যে মৃত্যু হয়, এই দুইটা ছাড়া আত্মহত্যার কারণে মৃত্যুটা অনেক বেশি।
ডাক্তার তাজুল ইসলাম, আত্মহত্যা যেহেতু একটি মনোরোগ, এই রোগটিকে কিভাবে বা কতটা গুরুত্ব সহ দেখা হচ্ছে অন্যান্য শারীরিক রোগের মতো?
খুবই গুরুত্বের সঙ্গে সারা পৃথিবীতে এটা এখন দেখা হচ্ছে আর বিশ্লেষণ করা হচ্ছে। আত্মহত্যার কারণ কি আছে যেটা বলছেন, এটা একক কারণ। আমরা আগে বলছি আত্মহত্যা কোন রোগ না, আমি বলছি অনেক রোগের কারণে, প্রধানত হচ্ছে মানসিক রোগের কারণে। আমি এই বলে রাখি সবাইকে জানার জন্য যারা শুনছেন। আমরা অনেকে মনে করি যে যারা আত্মহত্যা করে তাদের অনেকেই বোধহয় খুবই সুস্থ মানসিক ভাবে, হঠাৎ হয়তো কোনো বিপর্যয় ঘটলো, হঠাৎ করে প্রেমে ব্যর্থ হলো, হঠাৎ করে পরিবারের দশ নামলো বা আর্থিক দশ নামলো, হঠাৎ করে কিছু একটা ঘটনা ঘটলো, তখন একটা সুস্থ মানুষের মধ্যে আত্মহত্যা করে। ব্যাপারটা আসলে এরকম না। যারা আত্মহত্যা করে তারা করোনা কোনোভাবে মানসিক রোগে ভুগে অথবা তাদের ভিতরে আবেগীয় কোনো সমস্যা, মানসিক কোনো সমস্যা অথবা ব্যক্তিত্বের কোনো সমস্যা পূর্ব থেকেই বিদ্যমান থাকে। পারিপার্শ্বিক কোনো ঘটনা যখন ঘটে তখন সেই ব্যক্তিরা আত্মহত্যার দিকে বেশি ধাবিত হয়। একেবারে পরিপূর্ণ সব দিক থেকে মানসিকভাবে সুস্থ সবল তাদের এরকম পারিপার্শ্বিক ঘটনা পড়লেও তারা খুব সহজে আত্মহত্যা করে না, এটা জানা রাখা ভালো।
অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, আপনি আগের আলোচনায় আত্মহত্যার বেশ কিছু কারণের কথা বলেছিলেন, তো আর কি কি কারণ রয়েছে আত্মহত্যার পেছনে?
কারণের ভিতরে আসি, সবচেয়ে প্রধান কারণ হচ্ছে মানসিক রোগগুলি। মানসিক রোগগুলির ভিতরে হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ডিপ্রেশন বা বিষণ্ণতা, যেটা আমরা বলি। আত্মহত্যার পরে 60-75% পর্যন্ত আত্মহত্যার প্রধান কারণ হচ্ছে ডিপ্রেশন, আমরা যেটাকে বলি মুড ডিসঅর্ডার। আবার মুড ডিসঅর্ডার অন্য যে অংশ মেনিয়া, তাদের ভিতরেও মানে বাইপোলার মুড ডিসঅর্ডার যেটাকে বলি, সেখানেও আত্মহত্যার প্রবণতা আরো বেশি। তৃতীয় হচ্ছে সিজোফ্রেনিয়া, আমরা যে রোগটা বলি, সেই সিজোফ্রেনিয়ার ভিতরেও আত্মহত্যার প্রবণতা ডিপ্রেশনের চেয়ে অনেক ক্ষেত্রে বেশি, 10-15% সিজোফ্রেনিক রোগীরাও আত্মহত্যা করে থাকে। মাদকাসক্ত রোগীরা যারা আছে তাদের ভিতরে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি থাকে। এছাড়াও আরো অনেকগুলি মানসিক রোগ থাকতে পারে এবং তার মধ্যে ব্যক্তিত্বের ত্রুটি, আবেগগত সমস্যা যাতে আছে, বিশেষ করে একটা পার্সোনালিটি ডিসঅর্ডার, তারা পরাই আত্মহত্যা করা ঠিক অ্যাটেম্প করে, চেষ্টা করে, কখনো তারা নিজেদেরকে ক্ষতি করার চেষ্টা করে। এছাড়া শারীরিক দুরারোগ্য কোনো দেরিতে থাকে, যেটা থেকে খুবই কষ্ট হয় এবং সেটা যদি বেরিয়ে আসতে না পারে। একটা জিনিস মনে রাখতে হবে যে পারিবারিক যে সমস্ত কারণের কথা আমরা বলি, যেমন দাম্পত্য সমস্যা, যৌতুক বা দারিদ্রতা অথবা বেকারত্ব, এই সমস্ত কারণেও কিন্তু আত্মহত্যা হয়। তবে মূল ব্যাপার হচ্ছে যে সেই ধরনের ঘটনায় বেশি হয় যেখানে সে নিজেকে লাঞ্ছিত মনে করে, অপমানিত মনে করে, হেয় মনে করে। এই যেমন ইত্যাদির জন্য অথবা প্রেমে ব্যর্থতার জন্য অথবা বিবাহ বিচ্ছেদের জন্য অথবা স্বামী স্ত্রীর মনোমালিন্যের জন্য অথবা পরিবারের যে নির্যাতন, এগুলির ভিতরে যখন মনে করে যে ওই নারী বা ওই পুরুষ যে তাকে অপমান করা হয়েছে, তাকে হেয় করা হয়েছে, ছোট করা হয়েছে, তাতে তার জীবনটা মূল্যহীন হয়ে গেছে, সব সমাজের কাছে সে অপাঙ্ক এবং মানে খুবই নিচু হয়ে গেছে, এই ধরনের ঘটনাগুলি যখন বেশি হয় বা তাদের মনে আসে, তখন কিন্তু আত্মহত্যার প্রবণতাটা অত্যন্ত ব্যাপকভাবে বেড়ে যায়।
অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, আপনি সুন্দরভাবে আত্মহত্যার কারণগুলোর কথা বললেন। আচ্ছা, আত্মহত্যার ক্ষেত্রে কোন বয়সীদের মধ্যে বেশি দেখা যায় এই প্রবণতা, সেটা নারী পুরুষ ভেদে কি তারতম্য রয়েছে?
এটা ভালো প্রশ্ন আপনি করছেন। হ্যাঁ, দুইটা বয়সে বেশি হয়। একটা হচ্ছে যে টিনেজ গ্রুপ আমরা পড়াই লক্ষ্য করি, আর হচ্ছে বৃদ্ধ বয়সে। টিনেজ গ্রুপের আত্মহত্যাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আত্মহত্যাটা কিভাবে হয়, একটা আমরা বলছিলাম যে প্ল্যান্ড আত্মহত্যা অর্থাৎ পরিকল্পনা করে আত্মহত্যা, এখন ইম্পালসিভ আত্মহত্যা অর্থাৎ আবেগীয় তারা করে আত্মহত্যা। বিভিন্ন মানসিক রোগের কথা বললাম, সেগুলি কিন্তু অনেক দিনের মানসিক সমস্যার কারণে হয়তো তারা আগে থেকে প্ল্যান করে যে আমরা একবারে মারে যাব, সেভাবে প্রস্তুতি নিয়ে করে। আবেগ চালিত হয়ে যারা করে, অর্থাৎ হয়তো পরীক্ষা ফেল করলো অথবা বাবা মা বকা দিল অথবা কিছু প্রত্যাশা করলো সেটা পাইলো না, সে ব্যর্থতা অথবা স্বামী স্ত্রীর সেপারেশন ইত্যাদি কারণে যখন হঠাৎ করে আবেগীয় ভাবে ইম্পালসিভলি তাৎক্ষণিক ভাবে আবেগীয় তারা যারা আত্মহত্যা চেষ্টা করে 3-4 দিন বেশি নারীরা, কিন্তু দুর্ভাগ্য যে কমপ্লিট সুইসাইড যেটাকে বলি মানে আত্মহত্যা করে সমর্থ হয় তাদের সংখ্যা কিন্তু খুবই বেশি। এটা হচ্ছে বৈশ্বিক একটা ব্যাপার। শুধু কেবল এই উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, এলাকায় আবার কমপ্লিট সুইসাইড যেটাকে বলি সেটাও কিন্তু নারীদের মধ্যে বেশি এবং আত্মহত্যার চেষ্টা তো আরো বেশি থাকে। অর্থাৎ এক কথায় সারা বিশ্বে যত লোক আত্মহত্যা করে বেশিরভাগই পুরুষ, কিন্তু আত্মহত্যার চেষ্টা করে তার 3-4 গুণ বেশি নারীরা। কিন্তু বাংলাদেশ এই অঞ্চলের এই চিত্রটা একটু ভিন্ন, চেষ্টা তো নারীরা বেশি করে এবং কমপ্লিট সুইসাইড নারীদের ক্ষেত্রেও একটু বেশি থাকে।
তো শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথার আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি। আত্মহত্যার চিকিৎসা নিয়ে আগামী আসরে আমরা কথা বলব এবং সে আসরেও এই মনোচিকিৎসক আলোচনা করবেন। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সবাই নিয়মিত ব্যায়াম করবেন, পরিমিত ও সুষম খাবার খাবেন, মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন, এই প্রত্যাশা রাখছি। ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও শঙ্কা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও শঙ্কা শীর্ষক ধারাবাহিকের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা বলেছি, পরিবার ও সমাজে বিদ্যমান সম্পর্কের ধরনকেই পুরোপুরি পাল্টে দিচ্ছে ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎ। সমাজবিজ্ঞানীরা বারবারই বলছেন, সমাজকে টিকিয়ে রাখতে হলে সমাজে বিদ্যমান সুস্থ সংস্কৃতিকে রক্ষা করতে হবে এবং এ বিষয়ে সঠিক পরিকল্পনা অনুসরণ করতে হবে। আজকের আসরেও আমরা পরিবারে ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের প্রভাব নিয়ে কথা বলব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
বর্তমানে বিশ্বের প্রতিটি দেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি সহ সব ক্ষেত্রেই ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আমেরিকার বিখ্যাত লেখক এলভিন টফলার মানব সভ্যতাকে তিন ভাগে বিভক্ত করেছেন। এগুলো হল কৃষিভিত্তিক সভ্যতা, শিল্পভিত্তিক সভ্যতা এবং তথ্য ও কম্পিউটার নির্ভর সভ্যতা। বর্তমানে আমরা এলভিন টফলারের তথ্য নির্ভর সভ্যতায় বাস করছি। তার মতে, তথ্য ও যোগাযোগ মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ যাদের হাতে থাকবে তারাই ক্ষমতার অধিকারী হবে। এর আগের আসরগুলোতেও যেমনটি বলেছি, কম্পিউটার ভিত্তিক তথ্য ও যোগাযোগ মাধ্যমের যে ক্ষেত্রটি পরিবার ব্যবস্থাকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে তা হল সামাজিক যোগাযোগের নানা মাধ্যম। এক্ষেত্রে ফেসবুকের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
বিভিন্ন গবেষণার ফলাফলে দেখা যাচ্ছে, সামাজিক যোগাযোগের নানা মাধ্যম তথা ইন্টারনেটের প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে হৃদ্যতাপূর্ণ আলোচনা কমে গেছে। বর্তমানে পরিবারের সদস্যরা দৈনিক গড়ে 15 মিনিটও নিজেদের মধ্যে কথা বলে না। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগের মাধ্যম এখন ব্যক্তিগত ও পারিবারিক গোপনীয়তার গণ্ডিকেও লঙ্ঘন করছে। এর ফলে ঝগড়া, বিবাদ ও তালাকের মতো তিক্ত ঘটনা ঘটছে। ইন্টারনেটের মাধ্যমে স্বামী ও স্ত্রীর যে বন্ধু মহল তৈরি হচ্ছে তা নানা সন্দেহের জন্ম দিচ্ছে এবং পরস্পরের প্রতি আস্থা বিশ্বাস নষ্ট করছে। মুসলিম দেশগুলোতে পারিবারিক ব্যবস্থার সঙ্গে ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। এ কারণে পরিবারগুলোতে এখনও ধর্মীয় আবহ বিদ্যমান। কিন্তু ইন্টারনেটে ইসলাম বিরোধী দেশ ও মহলের আধিপত্য থাকায় এসব মূল্যবোধ নষ্ট হচ্ছে।
। পরিস্থিতি ক্রমেই এমন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যে ইসলামী জীবন পদ্ধতিতে পাশ্চাত্যের মূল্যবোধ ও সংস্কৃতি ঢুকে পড়ছে এবং নতুন প্রজন্মকে কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় ঠেলে দিচ্ছে। মুসলিম সমাজে ধর্ম ও ধর্মীয় পরিচিতির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। মুসলিম সমাজে ঐক্য ও সংহতির ক্ষেত্রে ধর্মীয় পরিচিতির গুরুত্ব অপরিসীম, কিন্তু নিয়ন্ত্রণহীন ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের প্রভাবে তা গুরুত্বহীন হয়ে পড়ছে। বর্তমানে ইন্টারনেট নতুন নতুন সুযোগ ও সম্ভাবনা সৃষ্টির চেয়ে মানুষের সামাজিক ও ধর্মীয় পরিচিতিতে পরিবর্তন সাধন করছে বেশি। তরুণ সমাজের মধ্যে আত্মপরিচয় সংকট তীব্রতর হচ্ছে। অবশ্য ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎ ব্যবহার করলেই একজন মানুষ আত্মপরিচয় বা ধর্মীয় সংকটে পড়বে এমন কথা বলা যাবে না। এ সংকট তখনই সৃষ্টি হয় যখন একজন ব্যবহারকারী ধোকায় পড়ে এবং প্রতারণার শিকার হয়। এ ধরনের পরিস্থিতিতে একজন ব্যক্তি যত বেশি এ ধরনের মাধ্যম ব্যবহার করবে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে।
বর্তমানে সাম্রাজ্যবাদী পাশ্চাত্য শক্তি গোটা বিশ্বে প্রভাব ও আধিপত্য বাড়ানোর জন্য নিজের সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে ইন্টারনেট তাদের জন্য এক বড় সুযোগ হিসেবে কাজ করছে। পাশ্চাত্যের দেশগুলো তাদের সংস্কৃতিকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের সহযোগিতাই তাদের এই অশুভ তৎপরতা এরই মধ্যে অনেক দূরে গিয়েছে। এর ফলে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সাংস্কৃতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। প্রতিটি স্তরেই এমন এক সংস্কৃতি প্রবেশ করানো হচ্ছে যার সঙ্গে ইতিহাস, ঐতিহ্য এবং অতীত অভিজ্ঞতার কোনো সম্পর্ক নেই। মুসলিম সমাজে এমন সব বিষয় চালুর চেষ্টা চলছে যেগুলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য। শুধু মুসলিম চিন্তাবিদরা নন, বহু অমুসলিম চিন্তাবিদও পাশ্চাত্যের ছড়িয়ে দেওয়ার সংস্কৃতিকে মানব সমাজের জন্য ধ্বংসাত্মক বলে মনে করেন। এটাকে পুঁজিবাদ রক্ষার সংস্কৃতি বলে মনে করা হয়।
ভার্চুয়াল জগতের প্রভাবে ব্যক্তির আত্মপরিচয় পরিবর্তনের বিষয়টিও লক্ষণীয়। আত্মপরিচয়ের তিনটি উপাদান রয়েছে। এগুলো হল ব্যক্তিগত, সাংস্কৃতিক ও সামাজিক। তিনটি উপাদানই ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন্টারনেটে একজন ব্যক্তি বিভিন্ন সময় ও পর্যায়ে সাংস্কৃতিক ও সামাজিক দিক থেকে নানা অবস্থা ও পরিস্থিতির সম্মুখীন হয়। কখনো কখনো এমন সব জীবন পদ্ধতির সঙ্গে পরিচয় লাভ করে যা তার চিন্তা চেতনা ও সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক, কিন্তু এক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর চিন্তা চেতনা ও সংস্কৃতিতেও এর একটা প্রভাব পড়ে। শুধু তাই নয়, অনেকেই আছেন যারা ইন্টারনেটে নিজের পরিচয় গোপন করে তৎপরতা চালায়। অনেক ছেলে নিজেকে মেয়ে হিসেবে, আবার অনেক মেয়ে নিজেকে ছেলে হিসেবে তুলে ধরে বন্ধুত্ব গড়ে তোলে এবং অপর পক্ষকে প্রতারিত করে। এছাড়া এমনও দেখা যাচ্ছে বেশি বয়সী মানুষ নিজেকে অল্প বয়সী হিসেবে তুলে ধরে শিশু কিশোরদের সঙ্গে বন্ধুত্ব করছে এবং শিশু কিশোরদেরকে এমন সব বিষয় শেখাচ্ছে যা কোনোভাবেই ওই বয়সে শেখা উচিত নয়। এ কারণে একটু অসতর্ক হলেই ভার্চুয়াল জগৎ ব্যক্তি ও পরিবারের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, ভার্চুয়াল জগৎ সম্ভাবনা ও শঙ্কা শীর্ষক ধারাবাহিকের আজকের আসর এখানেই শেষ করছি। যারা সঙ্গ দিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে। ইরানি গল্প ও রূপকথা। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। প্রাচীন গল্পের সমৃদ্ধ একটি ধারা হল মাথাল। মাথাল হাস্যরসাত্মক গল্প, তবে গল্পটি বর্ণিত হয় কবিতার মতো করে এবং বাদ্যবাজনা সহকারে। ফার্সিতে এগুলোকে তারানা বলা হয়। সঙ্গীতজ্ঞ যারা, তারানা সম্পর্কে তাঁদের ধারণা আছে। ইরানি বিখ্যাত একটি মাথাল তারানা হল দফিদাম ও দফিদাম, অর্থাৎ দৌড়ালাম আর দৌড়ালাম। এই তারানাটির বাংলা রূপ দাঁড়াবে এরকম,
দৌড়ালাম আর দৌড়ালাম পাহাড় চূড়ায় পৌঁছালাম, সেখানে দুই নারী ছিল, একজন আমায় রুটি দিল, পানি দিল বাকি জন, রুটি খেলাম ক্ষুধায় তখন, পানি দিলাম মরুর বুকে, মরু দিল ঘাস, ঘাস খেয়ে ছাগল আমায় দিল দুধের রাস, দুধ দিলাম দোকানে, দোকানে দিল কিশমিশ, সেই কিশমিশ খেয়ে বুড়ো করল দোয়া শুভাশিস, সেই দোয়াকে বানিয়ে তাবিজ বেঁধে রেখেছি বাজুতে, আল্লাহ আমায় দিলেন সাফা দোয়ার বিশেষ রহমতে।
নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই মাথালের ভেতর চমৎকার একটা গল্প আছে। ছোট্ট শিশুটি সেই গল্পের ভেতর ডুবে যায়। আমরাও আর দেরি না করে বরং গল্পে মন দেই। আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না যথারীতি, এ প্রত্যাশা রইল।
পুরনো দিনের কথা, একটা লোক একটা ছাগল পালত। একদিন লোকটা তার ছোট ছেলেকে বলল, ছাগলটা নিয়ে যা চারণভূমিতে, ভালো করে চড়াবি, বেশি বেশি ঘাস খাওয়াবি। ছেলেটা ঠিকই ছাগলটাকে নিয়ে গেল মরু প্রান্তরের দিকে। সেই সন্ধ্যা পর্যন্ত চড়ালো ছাগলটাকে। রাত হয়ে এলে ছেলেটা ছাগলটাকে নিয়ে ফিরে এলো বাড়িতে। রাতের বেলা বাবা ছাগলটাকে জিজ্ঞেস করল, এই কিরে ছাগল, আজ তো দেখছি ভালো মতোই খেয়েছিস, একেবারে পেট ভরে খেয়েছিস, তাই না? ছাগল বলল, কি যে বলেন, মরুভূমিতে আবার ঘাস হয় নাকি যে পেট ভরে খাব। তোমার ছেলে আমার রশির খুঁটিটা একেবারে মরুভূমির মাঝখানে নিয়ে গাড়ল, খুঁটি গেড়ে সেই যে কোথায় চলে গেল খেলাধুলা করতে, আর ফিরে এলো সেই সন্ধ্যায়, ওই মরুতে আমি কোথায় কি খাই বলতো।
ছাগলের কথা শুনে লোকটার ভীষণ রাগ হল। সে সাথে সাথেই ছেলের গালে কষে একটা চড় লাগিয়ে দিল। ছেলেটা খুবই অভিমান করল, এতই অভিমান করল যে মাঝরাতে সবাই যখন ঘুমে সে বাড়ি থেকে পালিয়ে চলে গেল। সকালবেলায় বাবা ছাগলটাকে দিল তার মেজো ছেলেকে, বলল, ভালো করে চড়াবি, পেট ভরে ঘাস খাওয়াবি। ছেলে তো চলে গেল ছাগল চড়াতে, ভালো করে চড়িয়ে সন্ধ্যায় ফিরে এলো বাড়ি। রাতের বেলা আবারও একই ঘটনা ঘটল। ছাগলটা আজও একই রকম অভিযোগ করল। বাবা আজও ছোট ছেলের মতো মেজো ছেলেকেও শাসন করল। অপমানে রেগে মেগে মেজে ছেলেও মাঝরাতে বাড়ি ছেড়ে পালিয়ে গেল। একই ঘটনা ঘটল বড় ছেলের ক্ষেত্রেও, সেও শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হল।
পরদিন সকালবেলা আর কি করা, লোকটা অগত্যা নিজেই মরুভূমিতে গেল ছাগল চড়াতে। ছেলেদের মতোই সন্ধ্যাবেলা ছাগল নিয়ে সে ফিরে এলো বাড়িতে। রাতের বেলা আগের মতোই ছাগলকে জিজ্ঞেস করল, হ্যাঁ রে, আজ তাহলে পেট ভরেছে না, ভালোই তো ঘাস খেয়েছিস। ছাগল জবাব দিল, খোদা তোমার ছেলেদের বাবাকে রক্ষা করুক, তুমি আমাকে যেখানে নিয়ে গেছো সেখানে তো খাবার মতো কিছুই ছিল না। লোকটা এবার আশ্চর্য হয়ে ছাগলের দিকে তাকালো, মনে মনে বলল, ছাগলটা তো দেখছি মিথ্যা বলছে, তার মানে আমার ছেলেরা তো কোনো অপরাধ করেনি, মিথ্যাবাদী ছাগলটার কারণে খামোখাই আমি ছেলেদেরকে মারলাম। এরপরই ছাগলটাকে নিয়ে গিয়ে বদমেজাজি গাধার ঘরে গিয়ে বেঁধে রাখল, আর গাধাটাকে মরুতে নিয়ে গিয়ে ছেড়ে দিল।
শ্রোতা বন্ধুরা, ছেলে তিনটি যে পালিয়ে গেল তারা কোথায়, কি করছে, কেমন আছে তারা জানতে ইচ্ছে হচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ বলছি, একেবারে ছোট ছেলেটা গেছে এক রাখালের কাছে। সেখানে সে রাখালের কাজ অর্থাৎ পশু চড়ানোর কাজে জড়িয়ে গেল। মেজো ছেলেটা গেছে তামা শিল্পীর কাছে কাজ শিখতে, আর বড় ছেলেটা গেছে এক স্থপতি বা পাথর খোদাইকারীর কাছে। মোটামুটি তিন ছেলেই কাজে লেগে গেছে। কাজ করতে করতে বছর তিনেক কেটে গেল তাদের। বড় ছেলেটার মন বাড়িতে যাবার জন্যে খুব চাচ্ছিল। সে তার ওস্তাদকে বলল, ওস্তাদ, আমি একটু আমার নিজের শহরে যেতে চাই, অনেক দিন হয়ে গেল, বাড়ির খোঁজ খবর নাই, যদি একটু অনুমতি দেন তাহলে যেতে চাচ্ছিলাম।
ওস্তাদ অনুমতি দিল এবং তাকে একটা হাত ঘুরানোর জাতা দিয়ে বলল, যখনই তোমার খিদে লাগবে তখন যা খেতে চাইবে মনে মনে ভেবে জাতাটা ঘুরাবে, জাতার ভেতর থেকে তোমার চাওয়া খাবার দাবারগুলো বের হয়ে আসবে। ছেলেটা জাতা নিয়ে পা বাড়াল বাড়ির পথে। যেতে যেতে পথের মাঝেই সন্ধ্যা হয়ে এলো। রাত কাটাবার জন্যে একটি বাড়িতে ঢুকল সে। বাড়িটা ছিল এক জাঁতাকল মালিকের। মালিক তাকে থাকার অনুমতি দিল। রাতের বেলা যখন খিদে লাগল, ছেলেটা মনে মনে খাবারের চিন্তা করে তার জাতাটা ঘুরাল। অমনি জাতার ভেতর থেকে বেরিয়ে এলো তরতাজা চিকেন পোলাও আর ফলপাকড়া। জাতাকল মালিক ব্যাপারটা দেখে ওই জাদুকরি জাতাটা চুরি করার সিদ্ধান্ত নিল। ছেলেটা যখন রাতে ঘুমিয়ে পড়ল, ঠিক সে সময় সে জাতাটা নিয়ে গিয়ে তার বদলে একই রকম দেখতে একটা সাধারণ জাতা রেখে দিল সেখানে।
সকালবেলা তো ছেলেটা প্রশান্ত মনে বাড়ির পথে পা বাড়াল, সাথে নিল তার ওস্তাদের দেয়া জাঁতা। বাড়িতে গিয়ে বাবাকে বলল, আমি অমুক মেয়েকে বিয়ে করব, এই জাঁতা আমাদের সব সমস্যার সমাধান করে দেবে। বাবা বিয়ে ঠিক করল। বিয়ের দিন অতিথিদের খাবার দাবারের জন্যে জাঁতাটাকে যতই ঘুরাল কিছুতেই কোনো কাজ হল না। বিয়ের অনুষ্ঠান পণ্ড হয়ে গেল। এদিকে মেজে ছেলেও বাড়িতে আসতে চাইল। তার ওস্তাদ তামা শিল্পী তাকে অনুমতি দিল এবং তাকে একটা তামার পাতিল দিয়ে বলল, যখন যা প্রয়োজন হবে একটা চামচ দিয়ে পাতিলটার ভেতর ঘোরাবে আর মনে মনে চাইবে, সাথে সাথে তা চলে আসবে।
ছেলেটা রওনা দিল এবং সন্ধ্যার সময় সেই জাঁতাকল মালিকের বাড়িতে গিয়ে উঠল। রাতে যখন তার খিদে লাগলো, চামচটা দিয়ে পাতিলের ভেতর ঘোরাল আর পাতিলে খাবার দাবার সব এসে ভর্তি হয়ে গেল। বদমাশ জাঁতাকল মালিক রাতে একই কায়দায় এই জাদুকরি পাতিলটাও চুরি করে পাল্টে নিল। সকালবেলা ছেলেটা সাধারণ পাতিলটা নিয়ে বাড়িতে ফিরে এলো। সেও তার বাবাকে বিয়ের কথা জানালো। বাবা বিয়ের আয়োজন করল এবং বিয়ের দিন খাবার দাবারের সময় একই রকম দুর্ঘটনা ঘটল। পাতিল কাজ করল না, বিয়ের অনুষ্ঠান পণ্ড হয়ে গেল।
এবার ছোট ছেলের পালা। সেও বাড়ি যেতে চাইল এবং তার রাখাল ওস্তাদ তাকে যাবার সময় একটা হাতুড়ি উপহার দিয়ে বলল, যখনই কারো সাথে তোমার ঝগড়া হবে বলবে বেরিয়ে আসো, সাথে সাথে 100 জন মানুষ হাতুড়ি হাতে বেরিয়ে আসবে। আবার যখন বলবে প্রবেশ করো, তখনই তারা সবাই হাতুড়ির মাথা দিয়ে ঢুকে যাবে। ছেলেটা হাতুড়ি নিয়ে বাড়ির দিকে যেতে যেতে রাতের বেলা সেই জাঁতাকল মালিকের বাড়িতে গিয়েই উঠল। সেখানে গিয়ে সে দেখল জাঁতাকল মালিক অদ্ভুত এক পাতিল আর জাতা থেকে মুরগি পোলাও বের করে এনে মানুষের কাছে বিক্রি করছে।
ছেলেটা জিজ্ঞেস করল, এগুলো কোত্থেকে এনেছো? জাতাকল মালিক বলল, সেটা তোমার জেনে কাজ নেই। ছেলেটা হাতুড়িকে বলল, বেরিয়ে আসো। অমনি হাতুড়ি হাতে 100 জন লোক বেরিয়ে এসে জাতাকল মালিকের খবর করে দিল। ভয়ে জাতাকল মালিক পুরো ঘটনা সত্যি সত্যি বলতে বাধ্য হল। বর্ণনা শুনে ছেলেটা বুঝল ওরা ছিল তারই ভাই। তামার জাদুকরি পাতিল আর জাদুময় জাতাটা নিয়ে সে বাড়ির দিকে ফিরল। ছোট ভাই বড় দু ভাইয়ের জাদুময় পাতিল আর জাতা নিয়ে আসায় তাদের সব সমস্যা কেটে গেল। তারপর থেকে তিন ভাই বিয়ে শাদী করে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। শ্রোতা বন্ধুরা, এরকম একটা জাদুর পাতিল, হাতুড়ি কিংবা জাঁতা যদি আপনারা পেতেন কেমন হতো?
কোরআনের আলো।
শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। কোরআনের আলোর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আসরে আমরা সূরা আলে ইমরানের 38-43 পর্যন্ত আয়াতগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে 38 এবং 39 আয়াতের তেলাওয়াত শোনা যাক।
هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين।
মারিয়ামের কাছে বেহেশতি খাবার দেখে সেখানেই জাকারিয়া আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার প্রতিপালক, আমাকেও আপনার পক্ষ থেকে মারিয়ামের মতো পবিত্র সৎ বংশধর দান করুন, আপনি প্রার্থনা শ্রবণকারী। এরপর জাকারিয়া যখন তার ইবাদতের কক্ষে নামাজ পড়ছিলেন, তখন ফেরেশতারা তাকে সম্বোধন করে বলেছিল, নিশ্চয়ই আল্লাহ তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছেন, তোমার এই পুত্র হবে আল্লাহর নিদর্শনের তথা হযরত ঈসা আলাইহিসসালামের সমর্থনকারী, যে হবে জনগণের নেতা, ধার্মিক এবং পুণ্যবানদের মধ্যে একজন নবী।
যেমনটি আমরা গত পর্বে বলেছি, হযরত মারিয়ামের মা তাঁর প্রতিজ্ঞা অনুযায়ী মারিয়াম সালামুল্লাহি আলাইহাকে বাইতুল মুকাদ্দাস মসজিদের সেবিকা করেন। হযরত মারিয়াম আল্লাহর ইবাদত ও ধ্যানে এত মুশগুল থাকতেন যে নিজের খাবারের কথাও ভুলে যেতেন। কিন্তু মারিয়ামের অভিভাবকের দায়িত্ব পালনকারী হযরত জাকারিয়া আলাইহিসসালাম যখনই তার কক্ষে যেতেন, তখনই সেখানে বেহেশতে খাবার দেখতে পেতেন। এমনটি দেখে একবার হযরত জাকারিয়া আলাইহিসসালামের মনের মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি হল। তিনিও আল্লাহর কাছে মারিয়ামের মায়ের মতো প্রার্থনা করলেন যেন আল্লাহ তার স্ত্রীকেও মারিয়ামের মতো পবিত্র সন্তান দান করেন। উল্লেখ্য, ইমরান আলাইহিসসালামের স্ত্রীর মতো তার স্ত্রীও ছিলেন বন্ধা। আল্লাহ হযরত জাকারিয়া আলাইহিসসালামের দোয়া কবুল করলেন। একবার যখন জাকারিয়া আলাইহিসসালাম তার নামাজের কক্ষে নামাজ পড়ছিলেন, তখন তাকে ইয়াহিয়া নামক পুত্রের সুসংবাদ জানিয়ে দেয়া হয়। তাঁর এই পুত্রের কয়েকটি বৈশিষ্ট্য হবে। বৈশিষ্ট্যগুলো হল, প্রথমত, তিনি হযরত ঈসা আলাইহিসসালামের প্রতি ঈমান আনবেন। ঈসা আলাইহিসসালামের চেয়ে বয়সে বড় হওয়ায় এবং পবিত্রতা ও সাধনার খ্যাতি থাকায় ঈসা আলাইহিসসালামের প্রতি তার ঈমানের কারণে জনগণও ঈসা আলাইহিসসালামের প্রতি ঈমান আনবে। দ্বিতীয়ত, ইয়াহিয়া আলাইহিসসালামকে তাঁর ভালো চরিত্র ও সৎ কাজের জন্য মানুষ তাকে নেতা হিসেবে গ্রহণ করবে। তৃতীয়ত, হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম দুনিয়ার লোভ লালসা থেকে দূরে থাকবেন এবং এসব গুণাবলীর কারণে নবী হিসেবে মনোনীত হয়ে পবিত্র ও পুণ্যবানদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিক হল, সন্তানের গুরুত্ব ও মূল্য হল তার সততা ও পবিত্রতায়। সে পুরুষ নাকি নারী সেটা বিবেচ্য বিষয় নয়। আল্লাহ ইমরান আলাইহিসসালামকে কন্যা ও জাকারিয়া আলাইহিসসালামকে পুত্র সন্তান দান করেছিলেন। ওই দুজনই ইতিহাসে পবিত্র মানুষের মর্যাদা পেয়েছেন। এবারে সূরা আলে ইমরানের ৪০ ও ৪১ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। শুরুতেই শোনা যাক,
قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء قال رب اجعلني آية قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار
زكريا বললেন, হে আমার প্রতিপালক, কিভাবে আমার পুত্র সন্তান হবে? আমার তো বার্ধক্য এসেছে এবং আমার স্ত্রী বন্ধা। আল্লাহ বললেন, এভাবেই আল্লাহ যা ইচ্ছা তাই করেন। জাকারিয়া বললেন, আমাকে একটা নিদর্শন দেখান। তখন আল্লাহ বললেন, তোমার নিদর্শন এই যে তুমি তিন দিন ধরে ইশারা ইঙ্গিত ছাড়া কথা বলতে পারবে না। অবশ্য আল্লাহকে স্মরণের সময় তোমার মুখ খুলে যাবে। তোমার প্রতিপালককে বেশি মাত্রায় স্মরণ করো এবং প্রভাতে ও সন্ধ্যায় তাঁর মহিমা প্রচার করো।
যদিও জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহর কাছে সন্তান প্রার্থনা করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও সন্তান লাভের সুসংবাদ শুনে তিনি বিস্মিত হন, কারণ তার স্ত্রী যৌবনে বন্ধা ছিলেন। এ অবস্থায় উভয়েরই বৃদ্ধ বয়সে সন্তান লাভের কোনো সম্ভাবনা থাকার কথা নয়। যে কোনো মানুষই প্রকৃতির নিয়মের কোনো ব্যতিক্রম দেখলে বা শুনলে বিস্মিত হয়ে পড়ে এবং ওই বিষয়কে অন্তর ও বিবেক দিয়ে বিশ্বাস করলেও নিজের চোখ দিয়ে তা দেখতে চায়। তাই হজরত জাকারিয়া আলাইহিসসালামও আল্লাহর অসীম শক্তির সামান্য এক নিদর্শন দেখতে চাইলে আল্লাহ তা দেখানোর ব্যবস্থা করেন। যে জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন সুস্থ এবং কথা বলতে যার কোনো অসুবিধে হতো না, দেখা গেল যে আল্লাহর মুজেজায় তিনি তিন দিনের জন্য বাকশক্তি হারিয়ে ফেলেন এবং ইশারা ইঙ্গিত ও ঠোঁট নাড়ানো ছাড়া তিনি অন্যদের কাছে নিজের উদ্দেশ্য বোঝাতে পারছিলেন না। কিন্তু যখনই তিনি আল্লাহর নাম নিতে চাইতেন, তখনই তিনি বাকশক্তি ফিরে পেতেন এবং আল্লাহর প্রশংসা করতেন।
এ দুই আয়াত থেকে আমরা যা শিখতে পারি তা হল, প্রথমত, আল্লাহ যদি কাউকে সন্তান দিতে চান তাহলে বার্ধক্য ও বন্ধাত্ব সেক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করতে পারে না। দ্বিতীয়ত, আল্লাহ সব কিছু করতে সক্ষম। আল্লাহ চাইলে মানুষ জিহ্বার মাধ্যমে কথা বলতে পারে, কিন্তু আল্লাহ যদি চান তাহলে তিনি জিহ্বার এই ক্ষমতা কেড়ে নিতে পারেন। এবারে সূরা আলে ইমরানের ৪২ ও ৪৩ নম্বর আয়াতের তেলাওয়াত শোনা যাক।
وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ يَا مَرْيَمُ اقْنُتِي لِرَبِّكِ وَاسْجُدِي وَارْكَعِي مَعَ الرَّاكِعِينَ
شَرُنْ قَرُوا যখন ফেরেশতারা বলেছিল, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও তোমাকে পবিত্র করেছেন এবং বিশ্বজগতের নারীদের উপর তোমাকে মনোনীত করেছেন, হে মারিয়াম, তোমার প্রতিপালকের কাছে নত হও, সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো।
মারিয়াম সালামুল্লাহি আলাইহের পবিত্রতা, তার নামাজ ও আন্তরিক ইবাদত প্রভৃতির কারণে আল্লাহ তাকে অন্যান্য নারীর চেয়ে উচ্চতর মর্যাদা দান করেন। তিনি এত সম্মানের অধিকারী হলেন যে ফেরেশতারা তার সাথে কথা বলত, আল্লাহর নির্দেশ ও সুসংবাদ সরাসরি তার কাছে পৌঁছে দিত। তিনি হজরত ঈসা আলাইহিসসালামের মতো নবীর মা হবার সৌভাগ্য অর্জন করেন এবং হজরত ঈসা আলাইহিসসালাম তাঁরই কোলে লালিত পালিত হন। তাই ফেরেশতারা বিবি মারিয়ামকে বলল, আল্লাহর এই অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য আল্লাহর সামনে বিনম্র ভাব অব্যাহত রাখুন এবং অন্যান্য নামাজিদের পাশাপাশি নামাজের জামাতে রুকু ও সিজদা করুন।
এ আয়াতের শিক্ষণীয় দিক হল, প্রথমত, আল্লাহ উদ্দেশ্যহীনভাবে কাউকে মর্যাদা দান করেন না, বরং আল্লাহ যোগ্যতা অনুযায়ী মর্যাদা দান করেন। মারিয়াম সালামুল্লাহ আলাইহা ছিলেন আল্লাহর অনুগত পবিত্র ও আন্তরিক বান্দা, তাই আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দিয়েছেন। দ্বিতীয়ত, ফেরেশতারা নবী নন, এমন মানুষের সাথেও কথা বলেন। অবশ্য তারা যদি হন বিবি মারিয়াম সালামুল্লাহ আলাইহার সমতুল্য ব্যক্তিত্ব। তৃতীয়ত, নামাজের জামাতে মহিলাদের উপস্থিতিও পছন্দনীয় বিষয়, যদি সেই মহিলারা হন মারিয়াম সালামুল্লাহ আলাইহার মতো ব্যক্তিত্ব। সবশেষে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাদের বংশধরদেরকেও সৎ ও পবিত্র করেন, আমাদেরকে আন্তরিকভাবে অন্যান্য মুসলমানদের সাথে ইবাদতে অংশ নেওয়ার তৌফিক দেন। আল্লাহর কাছে এই দোয়া জানিয়ে গুটিয়ে নিচ্ছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্পণ।
শ্রোতা বন্ধুরা, সব সভ্য সমাজে সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান জানানো হয়, সেই সমাজে অন্যান্য নাগরিকদের মতো সংখ্যালঘু মানুষদেরও সমান অধিকার দেয়া হয়। তবে একই সঙ্গে বিশ্বের অনেক দেশেই সংখ্যালঘুদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। এ সংক্রান্ত ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আমরা আন্তর্জাতিক আইনে সংখ্যালঘুদের অধিকার এবং সৌদি আরবে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে আলোচনা করব। এই আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সংখ্যালঘুদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আন্তর্জাতিক নিয়মকানুন রয়েছে এবং সংখ্যালঘুদের অধিকার হরণকারীদের বিচারেরও ব্যবস্থা রয়েছে। জাতিসংঘ প্রতিষ্ঠার পর সংখ্যালঘুদের প্রতি সমর্থন দেওয়া বা তাদের অধিকার সংরক্ষণ বিষয়ক প্রথম ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। 1992 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয় যেখানে জাতিগত, ধর্মীয় কিংবা ভাষাগত সংখ্যালঘুদের অধিকার ও তাদের পরিচিতির প্রতি সম্মান দেখানোর কথা বলা হয়। এই ঘোষণাপত্রে বলা হয় তিনটি ক্ষেত্রে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে। প্রথমত, নিজস্ব বিশ্বাস বা সাংস্কৃতিক পরিচয়ে জীবনযাপনের অধিকার। দ্বিতীয়ত, নিজেদের ধর্মপ্রচার ও তা মেনে চলার অধিকার। এবং তৃতীয়ত, সংখ্যালঘুদের ভাষার অধিকার বজায় থাকবে।
নিজস্ব ধর্মবিশ্বাস ও সংস্কৃতিকে অনুসরণ করে জীবনযাপন করা সংখ্যালঘুদের একটি গুরুত্বপূর্ণ অধিকার, যা থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না। জাতিসংঘে বর্ণবৈষম্য বিরোধী কমিশনের সদস্য এবং আন্তর্জাতিক অধিকার বিষয়ক গবেষক প্যাট্রিক থ্রনবেরি বলেছেন, কোথাও ভাষার কারণে, কোথাও ধর্মীয় কারণে, কোথাও জাতিগত কারণে মানুষ জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। অথচ বাস্তবতা হচ্ছে প্রায় সব সমাজে কোনো না কোনো দিক থেকে সংখ্যালঘুদের বসবাস রয়েছে। বেশিরভাগ সমাজে সাংস্কৃতিক বৈচিত্র্য বা ভিন্নতাও রয়েছে।
ইসলাম ধর্ম কোনো ধরনের বৈষম্য ও সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়াকে সমর্থন করে না। ইসলাম ধর্মের মূল সূতিকাগার সৌদি আরবে সংখ্যালঘুদের সাংস্কৃতিক অধিকার বা বিভিন্ন ক্ষেত্রে তাদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। এর উত্তরে বলা যায়, সৌদি সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের উপর জুলুম নির্যাতনের বহু অভিযোগ রয়েছে। সৌদি আরবের শাসন ক্ষমতায় রয়েছে ওহাবিরা, কিন্তু তারা শুধু যে সে দেশের সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায়ের বহু প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে তাই নয়, এমনকি ওয়াহাবি বিরোধী হওয়ার কারণে সুন্নি হানাপি মাঝহাবের অনেক ধর্মীয় শিক্ষা কার্যক্রমও বাধাগ্রস্ত করছে। সৌদি আরবে শিয়া মুসলমানদের ধর্মীয় চর্চার উপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। শিয়াদের বিভিন্ন বই, ধর্মীয় শোকগাথা গাওয়া, প্রভৃতি নিষিদ্ধ। এমনকি গবেষণামূলক বিভিন্ন বইপত্র সঙ্গে রাখাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য। ওহাবিরা নিজস্ব শিক্ষা, বিশ্বাস ও সংস্কৃতিকেও শিয়া মুসলমানদের উপর জোর করে চাপিয়ে দিচ্ছে। সৌদি আরবে শিয়া মুসলমানদের নিজস্ব ধর্মবিশ্বাস ও শিক্ষা প্রচারের কোনো অনুমতি তো নেই, এমনকি ওয়াহাবিদের নিজস্ব বিশ্বাস ও চিন্তাভাবনাকেও তাদেরকে শিখতে বাধ্য করা হয়, যা কিনা চরম শিয়া বিদ্বেষে পরিপূর্ণ।
সৌদি আরবের শিয়া মুসলমানরা এ কারণে আতঙ্কিত যে এর ফলে তাদের সন্তানরা একদিকে নিজস্ব ধর্মবিশ্বাস ও পরিচিতি জানা থেকে বঞ্চিত হচ্ছে এবং অন্যদিকে তারা ওয়াহাবি চিন্তাধারায় প্রভাবিত হচ্ছে। এমনকি সৌদি আরবের অন্তত 50% বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোতে শিয়া শিক্ষার্থীদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো মামলা মোকদ্দমায় আদালতেও শিয়া মুসলমানদের সাক্ষ্য দেওয়ার কোনো অধিকার নেই। ওই দেশটিতে কোনো শিয়া মুসলমান আদালতের বিচারক হতে পারে না। আমেরিকার বোস্টন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক অ্যাঙ্গোলা কোডভিলা বলেছেন, সৌদি আরবের শিয়া মুসলমানরা ব্যাপকভাবে জুলুম নির্যাতনের শিকার। ওয়াহাবিরা শিয়াদের ব্যাপারে খুবই স্পর্শকাতর এবং তারা শিয়াদেরকে ইহুদিবাদীদের চাইতেও বিপজ্জনক বলে মনে করে। তিনি বলেন, ওয়াহাবিরা তাদের উগ্র নীতি আদর্শের ভিত্তিতে মুসলিম উম্মার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সবচেয়ে বিপজ্জনক হচ্ছে ওয়াহাবিরা শিয়া সুন্নি নির্বিশেষে ওয়াহাবি নয় এমন সব মুসলমানকে কাফের মনে করে। তারা অন্য সব মুসলমানদের দীর্ঘদিনের প্রচলিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদিকেও শেরিক মনে করে। এসব বন্ধের জন্য তারা উগ্রপন্থার আশ্রয় নিয়েছে।
সৌদি শাসকবর্গ ও উগ্র ওয়াহাবিদের এসব আচরণে সংখ্যালঘুরা সেখানে নিষ্পেষিত। তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে, যা কিনা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী। সংখ্যালঘু শিয়া মুসলমানরা সবচেয়ে বেশি জুলুম, নির্যাতন ও বৈষম্যের শিকার হচ্ছে। শুধু শিয়া হওয়ার কারণে তাদেরকে মুসলমান হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না। 1927 সালে সাবেক ব্রিটিশ উপনিবেশকদের আহ্বানে সাড়া দিয়ে সৌদি আরবের তৎকালীন পদস্থ আলেমরা এক ফতোয়া জারি করে বলেছিলেন, শিয়ারা হচ্ছে মোরতাদ এবং কাফের, তাই তাদের শাস্তি হওয়া উচিত। তারা আরও বলেছিলেন, নিজেদের মাজহাব অনুযায়ী শিয়াদের ধর্ম পালনের কোনো অধিকার নেই এবং যদি তারা বিধিনিষেধ অমান্য করে তাহলে সৌদি আরব থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। এরপর 1991 সালে সৌদি আরবের এক মুফতি বিন জাবরিন আবারও শিয়াদেরকে কাফের ফতোয়া দিয়ে বলেন, তাদেরকে হত্যা করলে বেআইনি কিছু হবে না।
সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের মসজিদ নির্মাণ কিংবা তাদের কোনো ধর্মীয় স্থাপনার সংস্কারের উপর কঠোরভাবে সীমাবদ্ধতা আরোপ করে রাখা হয়েছে। এমনকি শিয়া মুসলমানরা কোনো ভবন নির্মাণ করতে গেলেও বাধার সম্মুখীন হচ্ছে। উদাহরণস্বরূপ, সাফওয়া এলাকায় মাত্র 3-4 হোসেনিয়া বা ইমামবাড়ার কার্যক্রমের অনুমতি রয়েছে এবং শিয়া অধ্যুষিত বিশাল ওই এলাকায় নতুন আর কোনো ভবন নির্মাণের অনুমতি দিচ্ছে না কর্তৃপক্ষ। সৌদি আরবে শিয়া মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ ও তাদের ধর্মচর্চার অধিকার হরণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সেদেশের শাসকবর্গ ও ধর্মীয় নেতারা শিয়াদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে। শিয়াদের সাফায়াত বা তাওয়াসুল করা সহ বিভিন্ন বিশ্বাসকে কুসংস্কার বলে মনে করে। এ কারণে তারা ইমামবাড়া নির্মাণ, শোকানুষ্ঠানে বিশেষ পোশাক পরিধান করা, এমনকি বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালানো বাধা দেয়।
অতি সম্প্রতি সৌদি আরবের শিয়া অধ্যুষিত কাতিফের ইমাম হুসাইন মসজিদটি ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মসজিদটিতে শিয়াদের অন্যতম নেতা ও সৌদি রাজপরিবারের সমালোচক শেখ নিমর বাকির আল নিমর ইমামতি করতেন। এ সংক্রান্ত এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশের কাতিফে ইমাম হুসাইন মসজিদটি সর্বশেষ উন্নয়ন প্রকল্পের আওতায় সম্পূর্ণ ভেঙে ফেলা হবে। সৌদি আরবের মানবাধিকার কর্মী আদেল আল সাদ সংবাদ মাধ্যমকে বলেছেন, সৌদি নাগরিকদের শেখ নিমরের স্মৃতি মনে করিয়ে দেয় এমন সবকিছু ধ্বংস করার মিশন হিসেবে এই মসজিদটি ধ্বংস করা হচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের অবস্থা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আগামীতে এ সংক্রান্ত আলোচনা অনুষ্ঠানে আরও তথ্য তুলে ধরার চেষ্টা করব।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। Thank you.
Տեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն է լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հրարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Արավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Իրանսատ բադր 526.i և AM8-4W արբանյակների միջոցով։
Բարի երեկո, թանկագին բարեկամներ, բարի երեկո, մեր շատ սիրելի, մշտական ու